Entertainment is a must. Shunun Shadhin Podcast. Podcast.
আজ শনিবার, এই মুহূর্তে স্বাধীন মিউজিক অ্যাপের এই লাইভ স্ট্রিমে আমি জাহিন মায়াবাই ভৌতিকতার তরফ থেকে জানাই সবাইকে পবিত্র মহিমান্বিত ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ উল আজহা আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয়, ত্যাগের মহিমায় আমাদের জীবনকে আলোকিত করে তোলার শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর দেয়া পরীক্ষায় ঈদ উল আজহার দিনে অবতীর্ণ হন। এই সেই দিন যেদিন এক পিতাকে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগের সীমায় যেতে হয়েছে, ঠিক তেমনি এক সন্তান আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগের সামনে উপস্থিত ছিলেন। সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম আমাদের সামনে চলন্ত উদাহরণ। ত্যাগের মহিমা আমাদের সকলের জীবনে বরকত বয়ে আনুক। কোরবানির আত্মত্যাগ আমাদের জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসুক। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুক এবং কোরবানির ওসিলায় আমাদের জীবনে আমাদের দেশে শান্তি ও সমৃদ্ধি দান করুক। ভৌতিকতার পায়া পক্ষ থেকে আমি জাহিদ আপনাদের সবাইকে জানাই ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আজ সকাল থেকে মুক্তা অনেক বেশি খুশি, কারণ সে সকালবেলা জানতে পেরেছে সে প্রেগন্যান্ট। এবং গ্রামে একটা কথা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না, এক কান দুকান হতে হতে সকালের খবর দুপুর করাবার আগে পুরো গ্রামের মাথায় চলে গেছে। গ্রামের এই মাথা থেকে ও মাথা সবাই জেনে গেছে যে মুক্তার বাচ্চা হবে। এবং বিভিন্ন গৃহস্থ ঘরের বৌঝি মা দাদিরা এসে মুক্তাকে দেখে যেতে লাগলো। কেউ মুক্তার মাথায় হাত বুলিয়ে দেয়, কেউ মুক্তার গালে হাত বুলিয়ে দেয়, দোয়া করে, এক একজন এক এক কিছু করে সময় কাটায়। মুক্তার গ্রামের বাড়িতে মুক্তার বিয়ে হয়েছে। মুক্তার শ্বশুরবাড়ি থেকে মুক্তার বাবার বাড়ির দূরত্ব 150 মিটার বা তার থেকে একটু বেশি। মুক্তার বাবার বাড়িতে প্রবেশ করতে গেলে একটা খাল পার হতে হয় এবং সেই খাল পার হতে হয় সাঁকো দিয়ে। সাঁকো দিয়ে যখন সে খাল পার হতে হয়, এই খাল পার হতে হতে এই সাঁকোর অবস্থাটা দুর্বল হয়ে পড়ে ধীরে ধীরে, কিন্তু ভেঙে যায়নি। সেদিন বিকেলবেলা বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরার পথে এই খালের এই সাঁকোর উপরে ওঠে মুক্তা, এবং সাঁকোর মাঝ বরাবর আসতে আসতেই সাঁকো না ভেঙে কাত হয়ে পড়ে যায় এক পাশে। তো ওই এক পাশে যখন পড়ে যায়, তখন পানির মধ্যে থাকা অবস্থায়, যেহেতু পড়ে গিয়ে পানির মধ্যে পড়ে যায় মুক্তা, ওই পানির মধ্যে থাকা অবস্থায় 1-2 সেকেন্ডের জন্য মনে হলো সে যখন পানির উপরে একবার তার মাথা উঠিয়েছিল, পারে যে গাছগুলো আছে, যে গাছগুলোর মানে গোড়া অংশগুলো পারের সাথে লেগে আছে, যে জায়গার ভেতরে ফাঁকা থাকে, গাছের গোড়ার ভেতরে শেকড়গুলোর ভেতরে ফাঁকা থাকে, সেইখানে সে তার মনে হলো যে সুরঙ্গের মতো একটা জায়গা এবং সেইখানে কেউ বসে আছে। কিন্তু পানিতে সে পড়ে গিয়েছিল, বাড়ির লোক খুব কাছেই ছিল, তাকে পানি থেকে টেনে তুলে, এবং সে কিন্তু আবার সাঁতার জানতো, এমন না যে সাঁতার জানে না, সে সাঁতার জানতো। মুক্তা সেদিন আর শ্বশুরবাড়ি রাতে ফিরে আসেনি, সেদিন থেকে বাবার বাড়িতেই থাকে। সকালবেলা সাঁকো আবার মেরামত করবে। ওই দিন রাতের বেলা মুক্তা একটা স্বপ্ন দেখেন। মুক্তা স্বপ্নে দেখতে পায় যে ওই যে গাছের শেকড় সে দেখেছে, সেই শেকড়ের নিচে ভিতরে যে সুরঙ্গের মতো আছে, ওই সুরঙ্গের ভেতর থেকে কেউ বের হয়েছে এবং বের হয়ে আস্তে আস্তে সাঁতার কেটে, নিঃশব্দে সাঁতার কেটে খাল পার বেয়ে ঠিক যেই ঘরে, যে অংশে, ঘরের যে অংশে মুক্তা ঘুমিয়ে আছে, ঠিক ওই অংশের পাশে এসে সে মাটিতে কি যেন করছে। এরপর সে আবারও নিঃশব্দে খাল বেয়ে পানিতে নামে, সাঁতার কাটে এবং সে গাছের শেকড়ের পেছনে সুরঙ্গের মধ্যে যে ঢুকে যায়। এই স্বপ্নটা দেখে মুক্তা এবং এটা বিচ্ছিন্ন স্বপ্ন হিসেবে মনে করে না। প্রায় 40 কি 45 দিন পরে একদিন দুপুরবেলা, দুপুরে আত্মীয় স্বজন সবার সাথে খাবার দাবার খাচ্ছে, এমন সময় এই খাবার খাওয়া অবস্থা হঠাৎ বমি করে ফেলে মুক্তা, এবং একটু একটু করে বমি করতে 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 একসময় কয়েক ফোঁটা রক্ত পর্যন্ত চলে আসে। মুক্তাকে তখনই হাসপাতালে নেওয়া হয়, মানে উপজেলা কমপ্লেক্স বা এরকম একটা জায়গায় নেওয়া হয়। সেখান থেকে বলে দেওয়া হয় যে না, সব ঠিক, কোনো সমস্যা নেই, সম্ভাব্য সন্তানের মা পুরোপুরি ঠিক আছে এখন। কিন্তু ওই বমি করার পর থেকে মুক্তার কেমন জানি লাগতে লাগলো, মুক্তার কেমন জানি মনে হচ্ছিল মুক্তার বেশিদিন বাঁচবে না। ওর এমন অনুভূতির পিছনে কারণ কিটা কেউ জানে না। মুক্তা সেদিন বাড়ি ফিরে আসার পর থেকে বলছে যে আমি মনে হয় আর বেশিদিন বাঁচব না। তো শ্বশুরবাড়ির লোকজন বোঝালো যে না, এটা তোমার ভুল। বাবা বাড়ি থেকে লোকজন এসে বোঝালো যে না মা, এটা তোর ভুল, তুই ভুল ধারণা করছিস, শরীর খারাপ হতেই পারে। দুদিন পরে মুক্তা বেশ সন্ধ্যার দিকে, তখন আজান পড়ে গেছে, আজান শেষ, মাগরিব আজান শেষ, বেশ সন্ধ্যার দিকে শ্বশুর বাড়ি ফিরছিল বাবার বাড়ি থেকে। আসার পথে মুক্তা দেখতে পায় তার পথে যে রাস্তা ধরে সে এগিয়ে আসছে তার ডান দিকে সুপারি বাগানের মধ্যে তার এক পরিচিত দাদা এবং তার সাথে একজন সঙ্গী মাটি কোপাচ্ছে। তখন মুক্তা জিজ্ঞেস করে, ও দাদা আপনি কি করছেন এখন এই অন্ধকারের মধ্যে? অন্ধকার হয়ে আসতেছে কিন্তু। তো একবার জিজ্ঞেস করার পরও তারা উত্তর দেয় না, তারা তাদের মতো কাজ করে যাচ্ছে। দ্বিতীয়বার জিজ্ঞেস করার পরও তারা উত্তর দেয় না, তারা তাদের মতো কাজ করে যাচ্ছে। তো মুক্তা কিছু মনে না করে সে চলতে শুরু করে। কয়েক কদম যাওয়ার পরে পেছন থেকে ওই লোকগুলো ডাক উত্তর দেয়। এবার পেছন থেকে তারা বলে, তুই না বারবার বলতেছিস তুই মরে যাবি, তুই না বারবার বলতেছিস তুই মরে যাবি, এই যে তোর জন্য আমি কবর করছি, এই যে দেখ তোর জন্য আমি কবর করছি, এইখানেই তোকে দাফন দিবে, তুই না মরতে চাস, তোর না মরার ইচ্ছা, তোর না মনে হচ্ছে তুই মরে যাবি, এই কথা শোনার পর পরে মুক্তা সেখান থেকে মানে হনহনিয়ে, দৌড়ের মতো করে হনহনিয়ে শ্বশুরবাড়ি ফিরে আসা, এবং শ্বশুরবাড়ি ফিরে এসেই শ্বশুরবাড়িতে থাকা তার স্বামীর বোনকে সেই ব্যাপারটা জানায়। তো স্বামীর বোনের কাছ থেকে শাশুড়ি জানতে পারে এবং আরো কয়েকজন জানতে পারে যে মুক্তা আসার পথে সে অমুক দাদাকে দেখেছে। এখন সাথে সাথে অমুক দাদার কাছে খবর যায় যে অমুক দাদা কেন এরকম করলো, কেন ভয় দেখালো মুক্তাকে। কিন্তু সে অমুক দাদা বলল যে এটা কিভাবে সম্ভব, আমি তো আরেক জায়গায় বসে আছি, আমি তো দোকানের ধারে বসেছিলাম, নামাজের পর দোকানের ধারে বসে গল্প গুজব করছিলাম, আর যদি মাটির কবর খুঁড়তাম তাহলে সে কবর কই? বাস্তবেই কিন্তু যে জায়গাটায় মুক্তা ভয় পেয়েছে, দেখেছে যে জায়গায় এই দাদা এবং একজন সহযোগী সহ কবর খুঁজছে, সেখানে তারা যে কোনো কবর খুঁজে পায়নি। মুক্তা ধীরে ধীরে ভয় বাড়তে লাগলো, মুক্তার মনে হচ্ছিল যে কেউ সর্বক্ষণ তার দিকে নজর রেখেছে, কেউ একজন যে আসছে সে এই সেই মুক্তাকে মেরে ফেলবে, কারণ সে আসছে এই জন্যই মুক্তা কেন বাচ্চা প্রসব করবে, মানে মুক্তার কেন পেটে বাচ্চা আসবে, মুক্তার পেটে তো বাচ্চা আসা উচিত না, এই বাচ্চা অন্য কারো পেটে যাওয়া দরকার, এই জন্যই সে আসবে এবং সে মুক্তাকে মেরে মুক্তার সন্তানকে সে নিয়ে যাবে। এটা মুক্তার ধারণা, এবং সে তার ধারণা তার স্বামীকে বলতে লাগলো। তার মাথায় যে কথাই আসে তার স্বামীকে সে সেই কথাই বলে। শুরুর দিকে তার স্বামী সেটা পাত্তা দিত না, কিন্তু একদিন তার স্বামী দেখতে পায় মাঝরাতের দিকে মুক্তা কার সাথে যেন কথা বলছে, কার সাথে যেন বিড়বিড় করে কি এক অজানা ভাষায় সে কি যেন বলছে, এবং বলার সময় মুক্তার চেহারাটা ছিল এমন যে একটা মলিন তার হাসি, মলিন একটা হাসি তার মুখে, দাঁত বের হয়নি, কোনো কিছু বেরোনি, কিন্তু একটা হাসি তার মুখের মধ্যে, মলিন একটা হাসি। সে মনে হচ্ছে ঘুমের মধ্যে কার সাথে যেন কথা বলছে, এবং যে যার সাথে কথা বলছে সে বলছে হয়তো তাকে বলেছে যে তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দাও। তো ওই রকম মুখে মলিন হাসি রেখেই মুক্তা বলে যাচ্ছিল আমি আমার বাচ্চা কিভাবে দিয়ে দিব, আমি আমার বাচ্চা কিভাবে দিয়ে দিব। তো মুক্তার জামাই পড়লেন কি যে তিনি তার দূরের আরেক সদরে এক পরিচিত ব্যক্তির কাছে যান, যে বললেন যে দেখুন ভাই আমার স্ত্রীর এরকম বাচ্চা হবার আমাদের ব্যাপার স্যাপার আছে, তো ও তো রিসেন্টলি ওর সাথে কিছু ঘটনা ঘটা শুরু হয়ে গেছে, এখন করণি কি। তো সেই ব্যক্তি পরামর্শ দেয় যে আমল করুক, পানি পড়া দেয় এবং একটা তাবিজের মতো কিছু দেয় যেটা বেঁধে দিতে বলে হাতের মধ্যে, সেভাবে বেঁধে দেওয়া হয় হাতের মধ্যে। মাঝখানে বেশ কয়েকটা দিন আর কোনো সমস্যা নেই, প্রায় এক থেকে দুমাস। হঠাৎ একদিন সবার সাথে বসে সে খাচ্ছে, মানে হেঁচকির মতো এলো, মুক্তার হেঁচকির মতো এলো, এরপর মুক্তার গলা বেয়ে একদোলা চুল বেরিয়ে আসে। একদোলা চুল বেরিয়ে যখন আসে তার সাথে ছিল রক্ত, এবং এটা দেখলে বোঝা যাবে যে সদ্যই এই চুল মুক্তা গিলে ফেলেছে, এবং সদ্যই মানে তখনই এই চুল আবার বেরিয়ে এসেছে, মানে এটা বোঝা যায়, হাল হকিকত দেখলে বোঝা যায়। তো ভবিষ্যতে যখন এইভাবে যখন চুল বেরিয়ে এলো ব্যাপারটা তার এখন স্বাভাবিক পর্যায়ে না। ওই সময়ে মুক্তার আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করে সবাই, মুক্তা তখন একটা ট্রান্স স্টেটে, মানে সে কোন জগতে আছে সে জানে না, তাকে কেউ দেখলেই বুঝবে যে মুখটা কেমন যেন মলিন, কেমন যেন একটা মলিন মুখের মধ্যে একটা হাসি আঁকা নিরুদ্দেশের মতো, তার চাহনি, সে কি যেন বলছে, সে বিবি করে কি যেন বলছে। তো এক পর্যায়ে স্বামী আর সহ্য করতে না পারে কষে একটা চর মারে তার গালে, এবং সে চর মারার সাথে সাথে তার হুশ আসে। তো স্বামীর হুশ আসলো, স্বামী দেখলো যে মুক্তার হুশ এসেছে, অবস্থা খুবই খারাপ। স্বামী তার সেই ব্যক্তিকে ফোন দেয় যে ব্যক্তির কাছ থেকে সে হাতে বাঁধা জিনিস নিয়ে এসেছিল, পানি পাওয়া নিয়ে এসেছিল। এদিকে শাশুড়ি যায় তার এক পরিচিত কবিরাজের কাছে, ওই জামাইয়ের বোন মানে সেই যায় আবার আরেকজনের কাছে। তারা পুরোপুরি শিওর যে মুক্তাকে কেউ কিছুতে আসর করেছে, কারণ এখন তারা দুই দুই চার মেলানো শুরু করেছেন। ওই যে খাল না ভেঙে, খালের উপরে যে মানে সাঁকো সেটা না ভেঙে সেটা কিভাবে কাত হয়ে পড়ে, ওটা যে দুর্দশা ওটা তো ভেঙে পড়ার কথা। এছাড়া অনেকগুলো ব্যাপার আছে যেগুলোকে তারা মিলানো শুরু করে তখন। কিন্তু এদিকে মুক্তার সাথে ঘটছিল আরেকটা ঘটনা। মুক্তা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছিল খবর, মুক্তা দেখতে পাচ্ছিল কখনো ঘরের মধ্যে, কখনো বিছানার নিচে, কখনো রান্নাঘরে, তো কখনো উঠানে কবর খোঁড়া। এবং এই খোঁড়া কবরের মধ্যে সে কারোর মৃতদেহ দেখত, যে মৃতদেহটা পচে গলে একাকার, এমন ভাবে পচে গেছে যে এইভাবে পচার কথা না, মানবদেহ হলে এইভাবে পচার কথাই না। এই রকম কবর দেখতে 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 মেয়েটা একেবারে আটোসাটো হয়ে গেল। তার অবস্থা খুব খারাপ, সারাদিন সে প্রচন্ড ভয় থাকে, সে এদিক ওদিকও তাকাতে চায় না, কারণ মাঝে মাঝে সে কবরই দেখে। সেখানে হাওয়া থেকে প্রকট হয় সে কবর, এবং এই কবরের মধ্যে পচা গলা লাশ, এবং পোকা যে কিলবিল করে এরকম বিলবিল এরকম একটা শব্দ শোনা যায়, বিলবিল 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 এরকম। এই বিলবিল শব্দ সে শুনতো তখন। একদিন রাতের বেলা মুক্তা ঘুমিয়ে আছে, ওর ঘুম ভাঙে এরকম শব্দে, ওইভাবে কে জানি ওকে ডাকছে। তো মুক্তা তাকায়, শব্দ আসে কোন দিকে, মুক্তা বুঝতে পারলো যে তার বাম দিক থেকে শব্দ আসে, বাম দিকের জানালা থেকে। যখন মুক্তা বাম দিকে জানালার দিকে তাকায়, তখন সে দেখতে পায় অন্ধকারের মধ্যে কে যেন সেখানে বারান্দায় লাগোয়া সেই জানালার মধ্যে মানে উদ্ভট ভাবে উঠে বসে আছে, মাথা নিচে পা উপরে দিয়ে। বাবা গো মা গো বলে সে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে, তার স্বামী উঠে যায়, কিন্তু কোনো কিছু সেখানে নেই, কোনো কিছু নেই। আবার আরেকদিন নিজের মতো একটু কাজ করছিল, একটু হাঁটাচলা করছিল, কারণ পেটের সন্তানের বয়সও তো বাড়ছে ধীরে ধীরে। মুক্তার মনে হতো যে এখনই এক হাত দিয়ে বাচ্চাটা বের করে এনে গলা টিপে মেরে ফেলি, কারণ এই বাচ্চাটা আমার না। মুক্তার বারবার এরকম অনুভূতি হতো যে বাচ্চাটা আমার না, এই বাচ্চাটা আমার না। এ কথা সে বলতো তার স্বামীকে। তো এই কথা বলার কারণে না একটা অশান্তি তৈরি হলো, কারণ পুরুষ মানুষ যদি ওই রকম যদি বুঝদার না হয় যে আমার স্ত্রী তো সমস্যা, এই সমস্যার কারণে সে এইভাবে কথা বলে, বুঝদার ব্যক্তি না হলে হয় কি যে সমস্ত কথা মাঝে মাঝে সে সন্দেহ পোষণ করা শুরু করে এবং তুমুল ঝগড়াঝাটি হয় মুক্তার সাথে, মুক্তার জামাইয়ের, এবং মুক্তা রাগ করে তার বাবা বাড়িতে চলে আসে। মুক্তা বাবা বাড়িতে চলে আসার পরে একটা ব্যাপারে উন্নতি দেখা যায়, সেটা হচ্ছে যে রাতের বেলা মুক্তার উল্টাপাল্টা আচরণ হতো না, মানে মুক্তা বাবার বাড়িতে আসার পরে স্বাভাবিক, কিন্তু শ্বশুর বাড়িতে গেলেই কিন্তু তার আবার অস্বাভাবিক আচরণটা শুরু হয়ে যেত, যার কারণে আবার শ্বশুর বাড়ির লোকজনকে মানুষজন কান পড়া দিতে লাগলো যে তোমাদের বউ এখন তোমাদেরকে খেয়াল দেখাচ্ছে না তাচ্ছে। তো এই সমস্ত উস্কানিমূলক ব্যাপার স্যাপারের কারণে পরিস্থিতি আরো খারাপ হচ্ছিল ধীরে ধীরে। একদিন রাতের বেলা মুক্তা ফ্রেশ হওয়ার জন্য বাইরে বের হয়, এবং সে যখন বাইরে বের হয় সে দেখতে পায় একজন মহিলা হন হন করে হেঁটে, মানে কোনো কিছু লুকিয়ে নিয়ে যাবার মতো করে একেবারে হন হন করে হেঁটে এমন ভাবে যাচ্ছে যে আর আশেপাশে এমন ভাবে তাকাচ্ছে যে মানে তার তাকানোর ধরন থেকে বোঝা যায় যে সে চাচ্ছে না যে কেউ তাকে দেখুক। হন হন করে মহিলা হেঁটে যাচ্ছে, তো মুক্তা না কি মনে করে তার পিছু নিল, মুক্তা তার পিছু নিল, মুক্তা তার পিছনে হেঁটে যাচ্ছে ওই মহিলা তার অনেক আগে। মহিলা যে পৌঁছায় এমন এক জায়গায় যেখানে আলো দেখা যাচ্ছে না দূর থেকে, মুক্তা আরো কাছে যায়, মুক্তা দেখতে পায় যে ভেতরে আলো আছে, কিন্তু সে আলোটা হচ্ছে কুপির আলো অথবা মোমের আলো অথবা হারিকেনের আলো, এবং ভেতরে একজন মহিলা আছে। সে কি যেন বিড়বিড় করে বলছে এবং সে কি যেন করছে, এবং সে শক্ত কিছুর উপরে কি যেন করছে, কি যেন শক্ত কিছুর উপরে কি দিয়ে যেন পারি মারছে সে। তো মুক্তার ঘুম ভেঙে যায় স্বপ্ন দেখার পরে, মানে মুক্তা স্বপ্নে দেখতে পাচ্ছিল যে সে নিজে বাইরে গিয়েছে বাথরুমে যাওয়ার জন্য, এবং ওইখানে থাকা অবস্থায় সে দেখতে পায় যে একটা মহিলা হন হন করে হেঁটে চলে যাচ্ছে, মানে পুরো ব্যাপারটা সে স্বপ্নেই দেখে, যেটা এখন তার কথা কেউ বিশ্বাস করবে না, তাই মুক্তা কথাগুলো চেপে যায়।
সময় ঘনিয়ে আসছে, মুক্তার বাচ্চা হবার সময় ঘনিয়ে আসছে। একদিন রাতের বেলা মুক্তা একটা স্বপ্ন দেখতে পায়। একজন মহিলা সে হন হন করে হেঁটে যাচ্ছে দূরে, সে বিলের জমি পার হয়ে আইলের উপর দিয়ে হেঁটে ঠিক বাগান বাড়ির মতো একটা এলাকায় যেয়ে পৌঁছান এবং তার সাথে এক লোককে দেখতে পাওয়া যায়। সেই লোকের সাথে সেই মহিলা এমন এক জায়গায় যে উপস্থিত হয় যেখানে হচ্ছে জাদুক্রিয়া হচ্ছে। চারপাশে মানুষের মাথা, পশু পাখির মাথা, মানুষের শরীরের অংশ, পশু পাখির শরীরের অংশ, মানুষের তেল, হাবি জাবি সবকিছু সেইখানে। ওই মহিলা জাদু করার জন্য উদগ্রীব হয়ে আছে। তো যেই ব্যক্তির সাথে সে সেই জায়গায় গিয়েছিল, মানে ব্যক্তি রাস্তানায় গিয়েছিল, সেই ব্যক্তি জিজ্ঞেস করলো যে ওর ক্ষতি করে তোমার কি লাভ? তো প্রত্যুত্তরে মহিলা বলেছিল, আমার লাভ একটাই, ও জ্বলে পুরো ছাড়কার হোক আর আমি ছিঁড়ে ছিঁড়ে দেখব। স্বপ্নটা ভেঙে যায়, কিন্তু এখন বাবা বাড়িতে থাকার কারণে জামাইয়ের সাথে তার সম্পর্ক ভালো না। কারণ স্বপ্নে সে যে মহিলাকে দেখেছে ওই মহিলার নামে আসলে গ্রামের মানুষজন বলে যে মহিলা হিংসুটে হয়, এই মহিলা সুবিধার না, সে অনেক সময় সে কোন এক সাধারণ কথাতেও জাদু করে ফেলে বা বান্ডান মারে। এইভাবেই চলতে লাগলো বেশ কিছুদিন। আরো প্রত্যেক দিন রাতের বেলা সে একটা স্বপ্ন দেখত। মুক্তা প্রতিদিন রাতে একটা স্বপ্ন দেখত, কেউ একজন মুক্তাকে গলায় দড়ি বেঁধে মুক্তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এবং আরেকজন মুক্তার দুপা ধরে সেখান দিয়ে শয়তানের মতো দেখতে বাচ্চা প্রসব করার চেষ্টা করছে। এই অদ্ভুত স্বপ্নটা সে দেখত, কিন্তু এইভাবে তো আর বেশি দিন একটা মানুষ সুস্থ থাকতে পারবে না। এই স্বপ্নের কারণে হোক এবং যে কোনো কিছু প্রভাবে হোক, ধীরে 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 মুক্তার অবস্থার অবনতি হতে থাকে। একদিন অজ্ঞান হয়ে পড়ে যায়, বসে থাকা অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায় মুক্তা। হাসপাতালে নেওয়ার পরে জানা যায় যে সে মারাত্মক রকমের পুষ্টিহানির মধ্যে আছে, কিন্তু বাইরে থেকে কেউ যদি দেখে তাহলে কোনো মতেই বুঝতে পারবে না যে মুক্তার কোন রকমের পুষ্টিহানি আছে বা তার কোনো ভিটামিন বা মিনারেলের প্রয়োজন। বাইরে থেকে দেখলে সেটা বোঝাই যায় না। হাসপাতালে থাকা অবস্থায় ধীরে 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 মুক্তার মানসিক অবস্থার পরিবর্তন হতে শুরু করে। ধীরে 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 তার মেন্টাল একটা কন্ডিশন দাঁড়াতে শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটা দেখে এবং আশপাশে মানুষজন যেটা দেখে সেটা হচ্ছে হঠাৎ কোনো কারণ ছাড়াই, কোনো সময় উর্দুতে বেশ কয়েকটা শব্দ বলতো, কোনো সময় হিন্দিতে বেশ কয়েকটা শব্দ বলতো, কখনো সে হাসত, কখনো সে হাসত, কখনো সে গান গাইত, কখনো সে বিড়বিড় করে বলতো যে ওকে আমরা খেয়ে ফেলবো, ওকে এবং ওর সন্তানকে আমরা খেয়ে ফেলব, রাখব না। এইভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। আরো সময় ঘনিয়ে আসে প্রসবের, বাচ্চা প্রসব হবার ডেটটা আনুমানিক একটা সময় ফিক্স করে ডাক্তার যে এটা অমুক দিন হতে পারে, কিন্তু রোগীর কন্ডিশন ভালো না। হঠাৎ যেই দিন ডেট, ঠিক আগের দিন সন্ধ্যাবেলা মারাত্মক রকমের লেবার পেন দেখা দেয় এবং এত দ্রুত সবকিছু ঘটে যেটা বলে বোঝানো যাবে না। খুব দ্রুতই মুক্তার বাচ্চা প্রসব হয়ে যায় এবং ওই বাচ্চা প্রসব করতে যে মুক্তার তীব্র রক্তক্ষরণ হয় এবং সে অপারেশন থিয়েটারে মারা যায়। কিন্তু মুক্তার যে বাচ্চাটা সেটাও জীবিত ছিল না, সে বাচ্চাও জন্ম যখন নেয় তখন সে মৃত ছিল। একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাদের পরিবারে, মুক্তার সাথে সাথে সে অনাগত সন্তান যে দুনিয়াতে আসার কথা ছিল কিছুক্ষণের মধ্যেই, একসাথে দুজনের মৃত্যু ঘটে। অপারেশন থিয়েটারে। কিন্তু এটাকে তার অত বেশি গুরুত্বের সাথে নেয়নি, মনে করল যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর আগে থেকে ওর মানসিক সমস্যা ছিল, ভিটামিন মিনারেল জাতীয় সমস্যা সমাধান ছিল, সমস্যা ছিল, অনেক ঝামেলা ছিল। তো সেখান থেকে তারা মনে করে নিল যে হয়তো ওইরকম একটা ব্যাপার। কিন্তু এইখানে এই ঘটনা শেষ হয়নি। মুক্তার লাশ দাফন দেওয়ার পরে সাত দিনের দিন একটা বিশেষ অনুষ্ঠান তারা করে, যেটা আমাদের বাংলাদেশে প্রচলিত। সাত দিন বা দশ দিন বা বিভিন্ন দিনে তারা এরকম প্রচলিত অনুষ্ঠানটি পালন করে। ওই অনুষ্ঠান পালন করার পর থেকে মুক্তার যে স্বামী, সে একটা বাজে স্বপ্ন দেখতে শুরু করল। সে দেখতে পায় যে তার স্ত্রী, সে কবর খুঁড়ে সে বের হয়ে আসছে, সে কবরের ভেতর থেকে খুবলিয়ে খুবলিয়ে মাটি সরিয়ে কবরের ভেতর থেকে উপরে উঠছে। তার শরীর গলে গেছে, পচে যায়নি, তার চামড়া খসে পড়ছে, তার পেশির অংশগুলো খসে পড়ছে। সে ওই অবস্থাতেই তার চোখগুলো বড় বড় হয়েছে, গালের মাংস খসে পড়ে গেছে, চুলগুলো কেমন জানি ভয়ঙ্কর ভাবে এলোমেলো। তার স্ত্রী ওইভাবে কবর থেকে উঠে সরীসৃপের মতো আঁকা পাকা হয়ে সে ওই কবর থেকে সে বাড়ি যতটুকু দূরত্ব, এই এতটুকুর দূরত্ব সে হিচড়িয়ে হিচড়িয়ে আসত, মাটিতে হিচড়িয়ে গড়াগড়ি দিয়ে আসত, এবং এসে স্বামীর ঘরের মধ্যে ঢুকে স্বামীর একেবারে মুখের কাছে এসে ওর গলা চেপে ধরত, এবং গলা চেপে ধরার পূর্বে বলত, আমাকে কি ভুলে গেছ, শুধু এই কথাটুকু বলত এবং গলা চেপে ধরত। এবং প্রত্যেকবার যখন এই স্বপ্নটা দেখার পরে ওর স্বামী ঘুম ভেঙে যেত, ঠিক ঘুম ভাঙার আগ মুহূর্তে সে একটা কথা শুনতে পেত যে আমি কিন্তু এখানেই আছি। ঘুম ভাঙার আগে এই স্বপ্ন দেখত যে সে তার স্ত্রী ভয়ঙ্কর বিকট ভাবে সে হিচড়ে আসতো এবং তার গলা চেপে ধরত। গলা চেপে ধরবার কারণে যখন তার ঘুম ভাঙতে যাবে তখন সে ওই কথাটা শুনতো যে আমি এখানে কিন্তু আছি। দুদিন তিন দিন এর এই ঘটনা ঘটার পর পরেই মুক্তার স্বামী এটা তার মা বাবাকে জানায় এবং আত্মীয় স্বজন লোকজন দুজনকে জানানো হয় যে এরকম একটা ঘটনা। মুক্তার স্বামীকে নিয়ে যাওয়া হয় তখন পার্শ্ববর্তী জেলায় একজন হুজুরের কাছে। ওই হুজুরের কাছে নেবার পরে ওই হুজুর তাকে দেখে বললেন যে এই লোকের উপরে আসিবের ছায়া আছে। তো হুজুরের কথা যখন শুনলো যে এই লোকের উপরে আসিবের ছায়া আছে, এটা তো আশপাশের লোকজন বুঝবে না, তো হুজুর একটু ব্যাখ্যা দিয়ে বললেন যে ওর উপরে আসর আছে, এটাকে তারা আসিব বলে। তো ওর উপরে আসর আছে এবং এই আসরটা খুবই ভয়ঙ্কর আসর, এই আসরের কারণে ওর স্ত্রীর মৃত্যু ঘটেছে এবং এই আসরের কারণে ওরও ক্ষতি হবে এবং এই আসরের কারণে পুরো পরিবারের বংশ নির্বংশ হতে পারে। তো এই কথা শোনার পরে মুক্তার শ্বশুর হুজুরকে বলেন যে এখন করণীয় কি, মানে করব কি আমরা। তো ওই হুজুর বললেন মুক্তার শ্বশুরকে, আমরা রাতের বেলা, আমার একজন গুরু আছেন, গুরু আসবেন, গুরু এসে, সে গুরুজন এসে এইখানে এই আসর যে করেছে তার সাথে তিনি কথা বলবেন এবং একজন উপস্থিত থাকতে পারবেন আপনারা। তখন মুক্তার যে স্বামী তার একজন বন্ধুকে সেইখানে রাখা হয়, মুক্তার স্বামীর ভাইকেও রাখা হয়নি, মুক্তার শ্বশুরকেও রাখা হয়নি, মানে একটা সেফটি পারপাস, এবং অনেক সময় আবেগ প্রবণ হয়ে ভুল হতে পারে, এই জন্যই পরিবারে কাউকে না রেখে একজন বন্ধুকে রাখা হয়। এবং মাঝরাতের বেলা ওই গুরু, ওই গুরুজন যিনি, তিনি এসে হুজুরের উপরে আবিষ্ট হন, মানে হাজির হন, এবং হুজুরের উপরে হাজির হওয়ার সাথে সাথেই ওই রুমের মধ্যে কিন্তু তখন শুধুমাত্র একা ব্যক্তি একজনই, তিনি হচ্ছেন মুক্তার স্বামীর বন্ধু। তো তিনি তো থতমত খেয়ে গেছেন, তিনি থতমত খেয়ে গেলেও হুজুর তাকে বলেছিল যে আপনি দুই হাতের মুঠি শক্ত করে ধরে রাখবেন, ভয় পাবেন না। আমার গুরুজন যিনি উনি আপনাকে দেখে রাখবেন, কোনো সমস্যা হবে না এবং গুরুজনকেও ভয় পাবেন না। গুরুজন মানে সেই গুরুজন হাজির হওয়ার সাথে সাথেই তিনি মুক্তার স্বামীকে বলে উঠলেন, এক খবিস তুই এইখানে কি করছিস? তো মুক্তা স্বামীর মধ্যে তখন ধীরে 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 প্রকট হতে শুরু করে ওই এনটিটি, যে এনটিটি রেসপন্সিবল মুক্তার ক্ষতির পেছনে এবং যে এনটিটি এই মুহূর্তে রেসপন্সিবল মুক্তার স্বামীর ক্ষতির জন্য। মুক্তার স্বামীর বন্ধুর ভাষ্য মোতাবেক প্রথমে নাক ডাকলো কিছুক্ষণ, তারপরে গড়গড় কল করলো, তারপরে হি হি করলো, তারপরে কিছুক্ষণ অদ্ভুত ভাবে আসলো, এরপরে ওই এনটিটি কথা বলল। সে এনটিটি এভাবে কথা বলল যে একটা একটা করে মারব, একটা একটা করে খুন করব, এক একটা গলার নলি কেটে ফেলবো, রক্ত এদিক ওদিক ছিটকে যাবে, সেই রক্তের মধ্যে আমি গোসল করব, আবার একটা দুটাকে খুন করব, আবার তাদের রক্ত ছিটকে যাবে এবং সেই রক্তের মধ্যে আমি গোসল করব। তো ওই গুরুজন জিজ্ঞেস করলেন, তুই কে? তুই আগে সেই পরিচয় দে। তো মুক্তার স্বামীর ভেতরে তাকে এনটিটি বলো না, বলবো না। তাদের দুজনের তর্কাতর্কিতে সেদিন রাতে কোনো সমাধানই হয়নি, কারণ এই রকম যখন দুটো এনটিটির কথাবার্তা যখন শুনছে মানে মুক্তার স্বামীর বন্ধু, তার কাছে তো এটা নতুন এবং সেটা নিতে পারেনি বেশিক্ষণ আর। সে ওই বসা থেকে উঠে দৌড় দিয়ে দরজা খুলে পালিয়ে যায় চিৎকার করতে করতে। ঘরের মধ্যে লোক ঢুকে দেখতে পায় ওই হুজুর তো বেহুশ, কিন্তু মুক্তার স্বামীর উপরে যে আছে বা মুক্তার স্বামী তারা হাসাহাসি করছে অনেক। তো সেদিনের পর ওই হুজুর বললেন যে ঠিক আছে, আমার এখানে মনে হয় হবে না, আপনারা দূরে কোথাও দেখান। মুক্তার স্বামীকে বাসায় নিয়ে আসা হয়, কিন্তু মুক্তার স্বামী ওই ধীরে 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 পাগলাটে আচরণ শুরু করে মুক্তার মতো করে। সে এমন ভাবে হাঁটতে লাগলো যে তার পেটের মধ্যে বাচ্চা আছে। একজন গর্ভবতী মহিলা যেভাবে একটু সাবধানে একটু বাঁকা হয়ে একটু কাত হয়ে হাঁটা চলা করেন, ঠিক ওইভাবে সে হাঁটা চলা করতে শুরু করলো। সে নিজেকে পরিচয় দিতে শুরু করলো যে আমি মুক্তা এবং আমার পেটে বাচ্চা আছে। এবং যখনই তাকে জিজ্ঞেস করা হতো যে মুক্তার স্বামী কোথায়, তখন সে বলতো যে আমি মুক্তার স্বামীকে জিন্দা খেয়ে ফেলেছি, মুক্তার স্বামীকে আমি জিন্দা খেয়ে ফেলেছি। তো দুই একজন যখন জিজ্ঞেস করতো লাশ কোথায়, তখন সে উত্তর দিত এই যে লাশ তোদের চোখের সামনে, আমি এখনো শরীরের ভিতরে, এই যে লাশ তোদের চোখের সামনে। এভাবেই চলছিল, এইভাবেই প্রায় দেড় বছর চলে। দুই একদিন ভালো থাকে কোনো হুজুরের কাছে নিলে, দুই একদিন ভালো থাকে কোনো হুজুরের কাছে নিলে আবার সমস্যা একটু সমাধান হয়, কিন্তু আবার সে সমস্যা ব্যাক করত। এভাবে চলছিল। এরপরে তারা ঢাকা শহরে আসে একজন ভালো হুজুরের খোঁজে এবং কাকরাইল এলাকার আশপাশ থেকে একজন ভালো হুজুরের ব্যাপারে তারা জানতে পারেন যে হুজুর খুবই শক্তিশালী এবং তিনি খুব ভালো আমলদার এবং তার রেপুটেশন ভালো। তো মুক্তার স্বামীর যে বাবা মানে মুক্তার শ্বশুর, সে আসে, সে হুজুরের সাথে কনসালটেশন করে, তারা কথাবার্তা বলে। তো হুজুর তাদেরকে একটা নির্দিষ্ট দিনে রোগীকে নিয়ে তার বাড়িতে হাজির হতে বলে। এখন সেই নির্দিষ্ট দিনের দিন মুক্তার স্বামীকে নিয়ে ওই হুজুরের বাড়িতে হাজির হন তারা। এবং হুজুর একটা প্রক্রিয়া সাধন করছিলেন, তখন একটা প্রক্রিয়া তিনি ফলো করছিলেন। তিনি এই যে অশরীরী যে জিনিসটা আছে এইখানে, যে মুক্তার স্বামীকে পজেস্ট করেছে, সে জিন হোক বা সে জিনদের লেভেলের মধ্যে যেই হোক, তাকে এখান থেকে বিতাড়িত করতে হবে। এই বিতরণ প্রক্রিয়াটা তিনি গুছিয়ে নিচ্ছেন এবং সাথে ছিল বেত, এবং সেই বেতের মধ্যে লেখা ছিল অনেকগুলো কোরআনের আয়াত। মুক্তার স্বামীকে মাঝখানে বসানো হয় এবং তার হাতে শিকল দিয়ে তালা বেঁধে দেওয়া হয় যাতে সে এখান থেকে উঠে না ভাগতে পারে, কারণ ফ্লোরের মধ্যেই শিকল এমন ভাবে মানে গাঁথা, তাহলে সে উঠতে পারবে না। ওই রুমের মধ্যে হুজুর স্পষ্ট বলে দেন যে আপনারা এক কোনায় চুপচাপ বসে থাকবেন, শুধু আল্লাহর নাম নেবেন, দোয়া কালাম যত কিছু পারেন সেটা বলবেন এবং চুপচাপ থাকবেন, যা হয় হবে, আমি মরে গেলাম মরে গেলাম, তবু আপনারা আপনাদের জায়গাতে করবেন না, আলো আমি বন্ধ করব এবং আলোটাও আমি জ্বালাব। তো হুজুরের ইনস্ট্রাকশন তারা খুব কঠোরভাবে মানবেন বলে হুজুরকে জানালেন। এবার হুজুর লাইট বন্ধ করলেন। এই শয়তানি কর্মকাণ্ড যে করছে তাকে বিতরণ করার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বিতরণ প্রক্রিয়া শুরু হয় দুরুদ শরীফের মাধ্যমে। সেই হুজুর দুরুদ শরীফ পড়ছিলেন অনেকক্ষণ সময় ধরে। এরপরে তিনি বিশেষ প্রক্রিয়া শুরু করেন মুক্তার স্বামীর উপরে, যার প্রভাব হচ্ছে তাকে হাজির করেন, এবং প্রায় ২০ মিনিট পরে পুরো ফ্লোরটাকে কাঁপিয়ে পুরো ফ্লোরের মধ্যে বাতাসের তুফান ঘটিয়ে মুক্তার স্বামীর উপরে হাজির হয় সেই এন্টিটি। এবং এন্টিটি হাজির হওয়ার সাথে সাথে সে চিৎকার করে বলছিল, আমি অমুক পাহাড়ে ছিলাম, আমি একটু অপেক্ষায় ছিলাম, আর একটু অপেক্ষা ছিলাম আমার শিকারটাকে ধরার জন্য, আমাকে কেন ডেকে এনেছিস? তখন হুজুর পাল্টা প্রশ্ন করলেন, তোকে আমি কেন ডেকে এনেছি? মানে আমি তোকে এনেছি এখানে বন্দি করার জন্য। তুই আগে বল তোর নাম কি আর তোর পরিচয় কি, তুই থাকিস কোথায় বল। আমার নাম আর পরিচয় জানতে চাস? তুই আমার ব্যাপারে কিছু জানিস? তুই জানিস আমি কোথায় কোথায় থাকি, আমি কি কি করি? শুন, আমি মানুষের রক্ত খাই, আমি মানুষের চামড়া ছিলি, আমি মৃত মানুষের চামড়া ছিলি, আমি মৃত মানুষের চামড়ার উপরে সুন্দর মতো আরেকজনের নাম লিখে জাদু করতে জানি। তুই কি চাস আমি কি তোর মেয়ের নামে জাদু করি? শোন, মুক্তার শরীর থেকে চামড়া তুলে এনে তোর মেয়ের নামটা লিখে দিব চাদর। ওই চামড়ার মধ্যে যখন তোর মেয়ের নাম লেখা থাকবে না, তখন তুই বুঝতে পারবি তোর মেয়ের কেমন লাগে। হুজুর সাথে সাথে কোনো কিছুতে আঘাত করে, এবং আঘাত করার সাথে সাথে সে এত বিকট ভাবে খেপে উঠলো, অল্প একটু আলোর মধ্যে যেটা বাইরে থেকে আসে জানালার ফাঁক দিয়ে, যা করে রুমটা একটু বোঝা যায় অন্ধকারে শুয়ে আসে রুম, মুক্তার স্বামীর বাবা মানে মুক্তার শ্বশুর দেখতে পায় যে তার ছেলে সটাং হয়ে দাঁড়িয়ে গেছে, এবং দাঁড়িয়ে গেল মনে হচ্ছিল যে ছেলে যেন ভাসছে, ছেলে যেন কেমন নিয়ে ভাসছে। সে তখন হুজুরকে বলছে, তোর এত বড় দুঃসাহস যে তুই আমাকে স্পর্শ করলি, আজকে তোর একদিন কি আমার একদিন, আগে তোকে মারবো, কিন্তু তোকে মারার পর তোর মেয়ের কাছে যাব, তারপরে তোর ছেলের কাছে যাব, তারপরে তোর বিবির কাছে যাব, তোর এত বড় সাহস, তুই জানিস আমি কে, তুই আমাকে হাত দিয়েছিস? আমি বলেছি না, আমি বলেছি না, আমি মানুষের মরা মানুষের চামড়ার উপরে নাম লিখে জাদু করতে জানি। হুজুর আবারও বেশ কয়েকবার বাড়িয়ে বলে, কোনো কথাই তিনি শুনছেন না। ওই মুক্তার স্বামীর উপরে যে হাজির হয়েছে সে শুধুমাত্র চিৎকার করছে, মানে সে হুজুরকে শাসাচ্ছে। প্রায় ২০ মিনিট হুজুরের সাথে ওই এন্টিটির তুমুল সংঘর্ষ হয়। হুজুর বেদ দিয়ে বাড়ির পর বাড়ি মারছেন, এবং ওই এন্টিটি বারবার নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে হুজুরকে শাসাচ্ছে। এইভাবেই চলতে লাগলো প্রায় ২০ মিনিটের মতো। একসময় হুজুর সম্পূর্ণভাবে হয়রান হয়ে গেলেন। হুজুর হয়রান হয়ে যাওয়া মাত্রই সে বলে উঠল, আরে বাবু, তোমার তেল শেষ হয়ে গেছে, এইটুকুতে তোমার তেল শেষ হয়ে গেছে, তোমার বয়স কত বাবু? তুমি জানো আমার বয়স কত? তুমি জানতে চাও আমার বয়স কত? আমার বয়স আমি তোমাকে চুপি চুপি বলি, আমার বয়স ৯৩ বছর ২-৩। তো হুজুর এই কথা শুনে তাকে প্রশ্ন করলো, তোর যদি বয়স হয় ৯৩ বছর ২-৩, তাহলে তুই এত কম সময় এত কিছু জানলি কিভাবে? সে উত্তর দিল, আরে আমি জানবো না, কে জানবে? আরে আমার জন্ম কোথায় হয়েছে তুমি জানো? আমার জন্ম হয়েছে আসামে। আমি সেখান থেকে আমার পূর্বপুরুষদের সাথে আমি শিখে এসেছি কিভাবে জাদু করতে হয়। এটা তো এতটুকুর ব্যাপার, তোমাদের মতো নাকি? তোমরা জাদু কাটাতে ইয়া বড় 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 মস্ত বড় বড় সব কাজ কারবার করো, তুমি জানো জাদু করতে কতক্ষণ সময় লাগে? এক মুহূর্ত না। হ্যাঁ অবশ্য, জাদু যদি তুমি করতে জানো তাহলে জাদু করতে পারবে। তুমি মুসলমান বেটা, তুমি জাদু করবে কিভাবে? আর একটা মজার কথা বলি, কখনো মানুষ খেয়েছ? হুজুর এই কথা শোনা মাত্র খামোশ বলে হাতে কিছু কিছু ছিল যেটা ছুঁড়ে মারে তার দিকে। এই আচমকাই যখন এই কোনো কিছু ছুঁড়ে মারে তার দিকে, সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত হয়ে সে পাগলের মতো পাগলাটা আচরণ করতে করতে বলে, এই যে দুটো হাত দেখতে পাচ্ছিস, এই যে দুটো হাত দেখ দেখ দেখ, এমন ভাবে কামড়ে কামড়ে এই দুটো হাত খাবো তোর, এমন ভাবে তোর হাত দুটো আমি কামড়ে খাবো, তোর রক্ত এদিক ওদিক পিচাক 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 করে ছিটবে, আর আমি ওই ছিটে যাওয়া রক্তগুলো লাফিয়ে 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 খাবো, যদি মাটির মধ্যে পরে তো জিব্বা দিয়ে টেনে খাবো। তোরা তোরা সাহস তুই আমাকে ছুঁড়ে মারিস, তুই জানিস আমি কে? এই কথা বলার পরে ওই এন্টিটি নিজে পরিচয় দেয় হুজুরকে। এখন এটা অতি স্বাভাবিক, আমি অবশ্যই জানব না যে বসনিয়ার প্রেসিডেন্টের নাম কি, আমি অবশ্যই জানব না ইতালির প্রাইম মিনিস্টার নাম কি, এটা আমার জানার দরকারও নেই। তো সে যে পরিচয় দেয় স্বাভাবিকভাবে হুজুর সেই পরিচয় ব্যাপারে জানেন না, এতে সে জিন আরো বেশি ক্ষিপ্ত হয় এবং ক্ষিপ্ত হয়ে সে দুবার মাথা ঠুকে দেয় দেয়ালের মধ্যে মুক্তার সামনে। হুজুর আবার উঠে দাঁড়ান এবং তিনি বেদ আবার শুরু করেন এবং দুজনের মধ্যে শুরু হয় আবার একটা লড়াই। হুজুর বেদ দিয়ে মারছেন এবং সে শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করছে। প্রায় তিন ঘন্টা পরে ওই হুজুরের সাথে ওই জিন একরকমের, মানে এটাকে কিভাবে বোঝাবো, মানে ওই জিন একরকম সারেন্ডার করে হুজুরের সামনে, সারেন্ডারও করে। তখন হুজুর জিজ্ঞেস করে যে মুক্তাকে তুমি কেন মেরেছ এবং কে তোমাকে মুক্তার পিছনে পাঠিয়েছে। তখন সে এন্টিটি বলে, ওই অমুককে যে জিজ্ঞেস কর, ওই অমুককে যে জিজ্ঞেস কর অমুক জায়গায় যে কেন আমাকে ডেকে এনেছিল, কেন আমাকে ডেকে এনে হাতুড়ি পিটিয়ে আমাকে কেন বলেছিল মুক্তার ঘাড়ের উপর যে চর আর মুক্তার পেটের বাচ্চাকে শেষ করে দে। দেখো আমি মুক্তাকে মারিনি, আমি মুক্তার ঘাড়ে চড়েছিলাম ঠিকই এবং পেটের বাচ্চাকে শেষ করে দিয়েছিলাম ঠিকই, কিন্তু পেটের বাচ্চা বের হতে যে ও যে মরে যাবে সেটা তো আর আমি জানি না, সেটা তো আর আমার জানারও দরকার না, আমি তো অনেকগুলো রক্ত পেয়েছি তাই না? মুক্তার শরীরে সব রক্ত আমি চুষে খেয়ে ফেলেছিলাম ভেতরে থাকা অবস্থায়। তো হুজুর আবারও জিজ্ঞেস করলেন যে অমুকের কথা বলি, এই অমুক কে? তখন সে এন্টিটি বলে যে ওদেরকে জিজ্ঞেস কর, ওই যে গুণধর ব্যক্তির বাবা মা বসে আছে, জিজ্ঞেস কর না ওকে, কে আমাকে এনেছে জিজ্ঞেস কর। তুই বাবা মার কাছে যখন এন্টিটি বলা নামের কথা বলে, তো বাবা মা তো মাথার মানে আসমান ভেঙে পড়ে। যার নামটা এন্টিটি বলেছিল সম্পর্কের দিক দিয়ে সে হচ্ছে জ্যাঠা, মুক্তার স্বামীর জ্যাঠা। সে এই কাজ সে কিভাবে করতে পারে? তিনি তো দেখতে অনেক সুন্দর, তার বড় দাড়ি আছে, তিনি দেখতে খুবই সুন্দর, তিনি ফর্সা, তিনি পাঁচ ভক্ত নামাজ পড়েন, তিনি হজ করেছেন, তিনি উমরা করেছেন, তিনি জাকাত আদা করেন। জিন এটা কি বলল, এটা কিভাবে সম্ভব? তখন ওই জিনের কাছে ওই হুজুর আরো বিস্তারিত জানতে চান। তখন জিন বলে, শুনবি তাহলে শোন, ওর জ্যাঠার অন্তরের মধ্যে অনেক ক্ষোভ, অনেক রাগ জমানো, কিন্তু সে সেই রাগ দেখাতে পারে না, কারোর উপরে সে সেই ক্ষতি কিভাবে করবে, এমন ভাবে ক্ষতি করা তার দরকার যাতে সেইভাবে ক্ষতি করলে কেউ যাতে জানতে না পারে। ওরে জ্যাঠা যে আমার পুজো করে তার কাছে গিয়েছিল, তার কাছে গিয়ে সে তার নিজের ইচ্ছা জানিয়েছিল। তার ইচ্ছার কথা শুনে যে আমার পুজো করে সে তাকে বলেছিল, ঠিক আছে আমার প্রভু তোমার কাজ করে দিবে, বিনিময়ে আমার প্রভু যে শর্ত দিবে সেই শর্ত তোমাকে শুনতে হবে এবং পালন করতে হবে। তখন ওর জ্যাঠা রাজি হয়েছিল। আমি যখন এসেছিলাম আমি ওর জ্যাঠাকে বলেছিলাম যে আমাকে তিনটা মাথা দিতে হবে, তাহলেই কিন্তু আমি তোর কাজ করে দেব। কিন্তু ওর জ্যাঠা অনেক চালাক, সে তিনটা মাথা এনে দেবে কোথা থেকে? তিনটে মানুষের মাথা তো তার পক্ষে সোজা সাপটা ভাবে ব্যবহার করা সম্ভব না, জোগাড় করাও সম্ভব না, ব্যবহার তো দূরের কথা। তখন ওর জ্যাঠা চালাকি করে বলে, আপনি যাকে যাকে মারবেন তারই তো মাথা খেতে পারবেন আপনি, আপনি আগে মেয়েটাকে রাস্তা থেকে সরিয়ে দিন, ওর পেটে বাচ্চা যদি এসে থাকে সে বাচ্চার মাথা আগে খেয়ে ফেলুন, তারপরে মেয়েটার মাথা, তারপরে ছেলেটার মাথা, তিনটে মাথা চেয়েছেন আপনি, এই যে তিনটে মাথা। সেই এন্টিটি এই জ্যাঠার চালাকি মানে তার চালাকির ধরন দেখে বুঝতে পারে যে শেয়ানার উপরে শেয়ান আসে এবং সে রাজি হয়ে যায়। সে সর্বপ্রথম অমাবস্যার রাতে মুক্তাদের বাড়ির পেছনে থাকা এক তাল গাছের উপরে এসে অবস্থান নেয় এবং ওই তাল গাছের উপর থেকে বসে বসে সে মুক্তাকে দেখতে থাকে, মুক্তার উপরে সে নজরবিধি রাখতে থাকে, সে মুক্তা কখন কোথায় কি করে না করে সবকিছু সে দেখতে থাকে। এবং ওই তাল গাছের আগে বসে থেকে সে তার জাদুবিদ্যাকে শক্তভাবে সাজিয়ে নিচ্ছিল, এত শক্তভাবে সে সাজিয়ে নিয়েছে যার প্রতিফলন মুক্তার মৃত্যু দিয়ে। প্রথমে যখন মুক্তা ঘর থেকে বের হয় সে মুক্তার পিছু পিছু গিয়েছিল, ওই বাঁশের সাঁকোর যখন সে পার হতে যায় তখন সে দেখতে পারে যে বাঁশের সাঁকোর তো ভাঙা, চাইলে ভেঙিয়ে দেওয়া যেতে পারে। তো এই জিন সে বাঁশের সাঁকোর সেদিন দুর্বল করে রেখেছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমত পানির উপরে কাত হয়ে পড়ে যায় সে, মুক্তা পানির উপরে কাত হয়ে পড়ে যায়, যার কারণে মুক্তার কোনো ক্ষতি হয়নি বড়জোর। এরপরে জিনটা অপেক্ষা ছিল কবে কবে সে মুক্তার উপরে তার প্রভাব বিস্তার করবে, এবং একদিন সে সুযোগ সে পেয়ে যায়। এবং সে সুযোগ পাওয়া মাত্রই সে শরীরে প্রবেশ করে এবং পেটে থাকা বাচ্চার শরীর থেকে এক এক ফোঁটা রক্ত সে নিঃশেষ করতে থাকে। ফলস লেবার পেইনটা সেই তৈরি করেছিল, কারণ পেটের বাচ্চাটা রক্ত না থাকার কারণে মারা যায়, কিন্তু এই বাচ্চা যদি পেটে আরো বেশিক্ষণ থাকে তাহলে তারাও থাকতে পারবে না এবং মুক্তাও মরে যাবে। যদি মুক্তার সাধারণ মৃত্যু হয় তাহলে তো ওর মাথা নিয়ে কেউ কিছু করতে পারবো না আমরা, মুক্তাকে আমাদেরকে খুন করতে হবে, কারণ মুক্তার মাথা আমার দরকার। মানে এটা এন্টিটি বলছে হুজুরকে, মুক্তার বাচ্চাকে তারা পেটের মধ্যে খুন করার পরে মুক্তার ফলস লিভার পেইন মানে লিভার পেইন তারা শুরু করে, এবং ওই সময় গুরুত্বপূর্ণ চারটা অঙ্গের রক্তনালী ওরা কেটে দেয় সে জিন, তার নখের ধারালো নখ দিয়ে সে ওই চারটা মূল নার্ভ কেটে ফেলে রক্তের। এবং অপারেশন করার সময় যখন ওই মৃত বাচ্চাকে শরণ হচ্ছিল, ঠিক তখন মুক্তার মৃত্যু ঘটে, এটাই ওরা চেয়েছিল। এরপরে ওরা মুক্তার স্বামীর উপরে নজর রাখে, কারণ ওই যে জ্যাঠা বলেছিলেন যে আগে সন্তানগুলোকে তারপরে মহিলাগুলোকে তারপরে ছেলেগুলোকে, কিন্তু কোন এক অদ্ভুত কারণে তারা ছেলেটার পেছনে লাগে। এবং এখন দেখতেই পাচ্ছিস আমি তোর সামনে, তো জিন এই কথাগুলো বলল হুজুরকে। এরপর হুজুর বলল যে তোকে এখান থেকে যেতে হবে, আমি কোনো কিছু যাই না। সে যাবে না এবং তাদের মধ্যে আবারও শুরু হয় তুল কালাম যুদ্ধ। হুজুর হরেন হয়ে গেছেন, হুজুরা পারছেন না, কিন্তু তারপরও তিনি চেষ্টা করছেন যেইভাবেই হোক এই শয়তানকে বিতাড়িত করতে হবে এখান থেকে। এক পর্যায়ে শয়তান রাজি হয় এবং রাজি হয় এবং সে বলে, ঠিক আছে আমি যাব, কিন্তু যাবার আগে করবে কি জানিস? ওই হুজুর জিজ্ঞেস করলো, কি করবে? সে বলল, আমি যাবার আগে যে কোনো একজনের ঘাড় মুটকে দিয়ে যাব। এই কথা বলে সে সাই করে লাফ দিয়ে মনে হলো যে শরীরের ভেতর থেকে লাফ দিয়ে সে বেরিয়ে গেছে, এবং এরপর থেকে একেবারে অজ্ঞান মুক্তস্বামী। ওই দিন রাতের বেলায় খবর আসে, মুক্তস্বামী যখন হুশে আসছে একটু মাত্র, ওই দিন রাত 10টা বা 10:30টার দিকে খবর আসে, মুক্তার বড় চাচা একতলা থেকে নিচে পড়ে ঘাড় ভেঙে মারা গেছে। এখন একতলা থেকে তিনি নিচে কিভাবে পড়েছেন, ধারণা করা হচ্ছে যে তিনি রেলিং এর সামনে দাঁড়িয়েছিলেন, হয়তো কোনো কারণে অসাবধান ছিলেন তিনি, কাত হয়ে মাথা আগে নিচে থাকার কারণেই, ওই ছোট অংশের মধ্যে ইঞ্জুরি লেভেল বেশি থাকার কারণে তিনি ট্রমার শিকার হন এবং তিনি মারা যান হাসপাতালে। এখন ও চাচার মৃত্যুর পর থেকে আর কোনো রকমের সমস্যার সম্মুখীন হয়নি মুক্তস্বামী, কিন্তু মাঝখান থেকে মুক্তি সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছে, সেই সাথে মুক্তির অনাগত সন্তানও। আর আপনারা যারা চিন্তা করছেন গুলি করে মারতে না পারি, কুপিয়ে মারতে না পারি, গলায় ফাঁস দিয়ে না মারতে পারি, এইভাবে মারার চিন্তা ভাবনা করছেন, মনে রাখবেন আপনি গলায় যদি ফাঁস দিয়ে মারেন, আপনি যদি বন্দুকের গুলি ছুড়ে কাউকে মারেন, আপনি যদি কাউকে কুপিয়ে মারেন, তাও অন্তত আইনের বিচারের কারণে অন্তত 5-6 বছর বেঁচে থাকবেন। কিন্তু যেই ভুল পথে আপনারা হাঁটেন, মনে হয় যে না কোন প্রমাণ থাকবে না, কোন ট্রেস থাকবে না, সেই ভুল পথে হাঁটার পরে যে কি হয় আপনি না তা জানবেনই না, এবং যে ক্ষতি আপনি করতে চাইছেন সেই ক্ষতি আপনার সাথে ঘটবেই। এই জন্যই কেউ ব্ল্যাক ম্যাজিক চর্চা করে না, এবং এই জন্যই ব্ল্যাক ম্যাজিক হারাম। ঘটনাটা এখানেই শেষ। মুক্তস্বামীর এবং মুক্তির এবং মুক্তির অনাগত সন্তানের প্রতি আমার দোয়া রইল। আশা করি এই ঘটনা আপনাদের সবার ভালো লেগেছে। স্বাধীন মিউজিক অ্যাপে প্রত্যেক শনিবার আমরা আপনাদের সামনে আসছি, আজও আমরা এলাম, আগামীতেও আসবো ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, স্বাধীন মিউজিক অ্যাপের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।